আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আল্লাহ পাকের দয়ায় আর একটিবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ওলি আল্লাহর স্মরণে। মাশাআল্লাহ, দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের এই অনুষ্ঠান ওলি আল্লাহের স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের দেখানো পথে জীবন অতিবাহিত করে তাদের জীবন দুনিয়া এবং আখিরাত উভয়টাই কামিয়াবি করেছেন, তাদের আলোচনা করা আমাদের সৌভাগ্য হয়ে থাকে। তারা কীভাবে নিজের জীবনটাকে ইবাদতে কাটিয়েছেন, পাশাপাশি দুনিয়াবি জীবনযাপন শরীয়তের সীমার মধ্যে থেকে কীভাবে অতিবাহিত করেছেন, আরও অনেক বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়। তাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য অর্জন হবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি আমাদেরকে তার লিখিত রিসালা জিয়ায়ে দরুদ ও সালাম, এই দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত রিসালার মধ্যে একটি হাদিস শরীফ এরকমই এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার দশটি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই নাত শরীফ শোনার সৌভাগ্য অর্জন করবো। সে সুবাদে আজকে আমাদের মাঝে আমাদের মোহাম্মদ শাহাদাত ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছে। শাহাদাত ভাই, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। শাহাদাত ভাই, আজকে আপনার দিয়ে প্রথমত আপনার কাছে যাব, দেখি আজকে আমাদের আপনি প্রথমত নাতের রাসূল বা কি শোনান ইনশাআল্লাহ। জি,
শুনছি বিএসএম এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। Rasulina Salli ala Muhammadin Salli ala Habibina আজ رسولنا صلی علی محمد. ای شونا شاپنے
جاگیے دا نصیب آ আমার আখা জানি না কো বেজে আমার নদীনাতে যাওয়া হবে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবার হলেও স্বয়ং স্বপনে আমাদের প্রিয় নূরানী আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য করুক, আমিন। দর্শক, অলি আল্লাহ এর স্মরণীয় অনুষ্ঠান চলমান রয়েছে, নাজ শরীফ শোনার সৌভাগ্য অর্জন হয়েছে, নবীর দরবারে দোয়া করার, আল্লাহ পাকের দরবারে দোয়া করার সৌভাগ্য অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের নেককার বান্দাদের আলোচনা করার সৌভাগ্য হয়। তো আজকে আমরা অনেক একজন আল্লাহ পাকের নেককার বান্দা ইনার আলোচনা করার সৌভাগ্য অর্জন করব, আর তার নাম মুবারক হচ্ছে হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি হ্যাঁ, মাশাআল্লাহ, ইনার জীবনের অসংখ্য ঘটনা রয়েছে, অনেক মনোমুগ্ধকর, যা আমাদের শুনলে, যখন আমাদের শোনার সৌভাগ্য অর্জন হয়, তখন আমাদেরও অবাক করার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ আজকে আমরাও যেরকম জীবনযাপন অতিবাহিত করছি, আর তারাও কীরকম জীবন অতিবাহিত করেছে, তো সেটাও একটু আমাদের মিলানোর চেষ্টা করব, যে আজকে আমরাও মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি এবং তারাও কীভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছে। তো আসুন প্রথমত আমার ডান পাশ থেকে শুরু করবো। মাশাআল্লাহ, আজকে মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমার ডান পাশে আমাদের মোহাম্মদ শাহরুখ ভাই, এমনকি আমার আবার পাশে মোহাম্মদ আমাদের ফারুক কাদেরি ভাই মাশাআল্লাহ হুজুর আপনাদেরকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আর সময় দেওয়ার জন্য আমাদেরকে। ডান পাশ থেকে শুরু করবো শাহরুখ ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। শাহরুখ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। শাহরুখ হুজুর, আজকে আমরা বিষয় হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে নিয়েছি, তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনি কী তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাউসার ভাই, আলহামদুলিল্লাহ আপনার ওলি আল্লাহদের স্মরণে এই অনুষ্ঠানটি মাশাআল্লাহ অনেক সারা জাগাচ্ছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দিনের অনেক বড় একটা খিদমত হচ্ছে
আলহামদুলিল্লাহ।
বিভিন্ন দর্শক শ্রোতারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নেক বান্দাগণদের জীবনী সম্পর্কে জানছে এবং সত্যিকার ওলিদের জীবনী কেমন ছিল, ইনাদের তাকওয়া পরহেজগিরিতা, ইনাদের ইবাদত, ইনাদের রিয়াজত, ইনারা কীভাবে আল্লাহ তাআলা নেক বান্দা হয়েছেন সে সম্পর্কে জানার অনেক বড় একটা সৌভাগ্য আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেল আমাদেরকে আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে
আলহামদুলিল্লাহ।
তো আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই জানি আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতারা শুনে থাকে, যেখানে যে আল্লাহ তাআলা নেক বান্দাদের আলোচনা
হয়
সেখানে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয়
নিঃসন্দেহে
নিঃসন্দেহে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই রহমতের মধ্যেই রয়েছি
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। তো আজকে যে মহান ওলিয়ে কামিলের ব্যাপারে বিষয় নেওয়া হয়েছে হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি,
জি
ইনি তো ওনার যুগের মহা ইমাম ছিলেন, ইনাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাত আমিরুল মুমিনিন ফিল হাদিস ওনাদেরকে বলা হয় যারা হিফজ এবং হাদিস শাস্ত্রের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে যারা রয়েছেন তাদেরকে মাত্র বলা হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এর আগে একটা হাদিস মানে যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, মানে প্রত্যেক আমিরুল মুমিনিনদের ক্যাটাগরি রয়েছে কে কতটুকু হিফজ করলে হাদিস শরীফ কাকে কি বলা হবে। তো এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের, অর্থাৎ আমরা দেখি আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলা আলাইহি,
জি
আমরা তো জানি যে ইনার যে ইমাম বুখারি শরীফ লিখেছেন মাশাআল্লাহ,
জি
তো ইনার অনেকগুলো হাদিস শরীফ কি ছিল মতন সহকারে সন সহকারে মুখস্থ ছিল, ঠিক ওই পর্যায়ের হচ্ছেন যে হযরত সাইয়দনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি।
সুবহানাল্লাহ।
তো হযরত সাইয়দনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধুমাত্র ইনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন না, ইনার মর্যাদা আল্লাহ তাআলা এমন করেছিলেন, আল্লাহ তাআলা ইনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে ইনি নিজেই বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা ইনাকে যে আমানত দিয়েছে ওই আমানতের খেয়ানত উনি কখনো করেননি। তো একজন বলছে যে ওই আমানতটা কি, তো উনি বলছেন যে আমার মধ্যে যা রয়েছে অর্থাৎ যা আমি এ পর্যন্ত ইলমে দিন অর্জন করেছি শিখেছি তা একবার পড়েছি তার কখনো ভুলিনি, সেটাকে আমানত হিসেবে নিজের মধ্যে রেখে দিয়েছি। অর্থাৎ তিনি যাই পড়তেন সেটা মুখস্থ হয়ে যেত, ইনার ইন্তেকালের শেষ পর্যন্ত ইনি সেটা আর ভুলেননি, এমন একজন আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন। তো দেখুন এতগুলো হাদিস শরীফ, বিভিন্ন রেওয়ায়ত, এরপর আপনার মতন সন সহকারে হাদিস শরীফ মুখস্থ রাখা, এটা অনেক অনেক একটা কঠিন ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দাদের এটা কোনো কিছুই নয়। তো হযরত সাইয়দনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ ইনাকে সবাই সুফিয়ান সাওরি নামে পরিচিত, কিন্তু ইনার আসল নাম হচ্ছে আপনার সুফিয়ান, আর কুনিয়ত হচ্ছে অর্থাৎ ডাক নাম হচ্ছে আবু আবদুল্লাহ। তো ইনার পুরো নাম হয় আপনার আবু আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে মাসরুক আল কুফি, অর্থাৎ ইনি কুফার মধ্যে আপনার 97 হিজরি সনের 717 সালের ইনি কুফার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন।
সুবহানাল্লাহ।
শুধু ওখানে জন্মগ্রহণ করেছিলেন এটাই নয়, আপনার এই কাউসার ভাই ইনার জীবনের চমকপ্রদ দিক একটা বলবো যে ইনি জন্মগ্রহণ করার পর থেকেই ইনার মানে দিনের প্রতি, ইলমে দিন শিকার প্রতি, তাকওয়া পরহেজগিরিতা এই সকল কিছু ইনার মধ্যে বিদ্যমান ছিল, এবং ওই কুফায় থেকেই ইনি কী করেছিলেন ইনার নিজের জীবনে শুরু থেকেই লেখাপড়ার প্রতি বেশি মনোনিবেশ করেছিলেন, আর তারই বদলতে আজ আমরা ওনাকে স্মরণ করছি যিনি সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলাকে। ইনি যে ইনি অনেকগুলো কিতাব রচনা করেছেন, তার মধ্যে আল জামিউস সাগির একটি কিতাব রয়েছে, এরপর আরেকটি কিতাব রয়েছে এভাবে নাম দিয়ে। তো আসলে হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তো অনেক ব্যাপক আলোচনা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো শ্রবণ করব। তো এছাড়াও এই হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা এরকে কিন্তু ইনাকে ফিকহ শাস্ত্রের ইমাম বলা হতো, অর্থাৎ ওই সময়কার যারা ইমামগণ ছিলেন এনারা সবাই মিলে ইনাকে কিন্তু ফিকহ এবং হাদিস শাস্ত্রে ইনাকে ইমাম বলেছেন।
সুবহানাল্লাহ,
এত বড় একজন সাগর ওনার কাছে ছিল।
আমাদের শাহরুখ ভাই প্রথমত আমাদেরকে যে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার কিছু পরিচিতি বা জন্মবৃত্তান্ত আমাদের কাছে তুলে ধরলেন মাশাআল্লাহ, যে ইনার ইলমে দ্বীন এবং তিনি ইসলামের যে ইলমে দ্বীন অর্জন করা, জ্ঞান অর্জন করা এবং ফিকহ শাস্ত্রের যে ইনার কতটুকু জ্ঞান ছিল এবং মাশাআল্লাহ ইনাকে সবাই কেমন তাজিম করতো, সম্মান করতো, সুবহানাল্লাহ, সে সম্পর্কে আমাদের কিছু সংক্ষিপ্ত জানার সৌভাগ্য অর্জন হলো। আমাদের অপর মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের ফারুক ভাইয়ের কাছে যাবো মাশাআল্লাহ। ফারুক ভাই, আজকে আমাদের সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে দেখি কি পেশ করবে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছেন আমাদের শাহরুখ ভাই সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলার ব্যাপারে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই যেভাবে একজন আলিম ছিলেন, মুস্তাহিদ ছিলেন,
জি,
ওনার তাকওয়া ফরহেজগারিতা ছিল এর চেয়ে বেশি অনন্য। ওনার তাকওয়া ফরহেজগারিতা কেমন ছিল,
জি,
উনি আল্লাহ তাআলাকে কীভাবে ভয় করতেন,
জি,
তিনার কর্মের মধ্যে তা প্রকাশ পেয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইমাম শাহরানি রহমতুল্লাহি আলাই যে উনি ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলার ব্যাপারে বলছেন যে উনি নিজের উপর তিনটা বিষয়কে লাজিম করে নিতেন, আবশ্যক করে নিতেন।
আচ্ছা,
নিজের জন্য এই তিনটা বিষয় নিজের জন্য নিজেই আবশ্যক করে নিতেন।
আল্লাহ, কি তিনটা বিষয়?
তার মধ্যে একটি হচ্ছে তিনি কারো থেকে খিদমত নিবেন না, নিজের কাজ নিজেই করতেন,
অন্যের উপর নির্ভরশীল হতেন না,
অন্যের উপর নির্ভরশীল হতেন না। আমরা তো দেখি একটু মনসব হয়ে গেলে, মানে একটা পদমর্যাদায় যদি উঠে যায়, পদের মধ্যে উঠে যায়, তখন মানে নিজেই অলস হয়ে বসে থাকি, মানে খাদিমরা সেবকরা আমাদের খিদমত করে থাকে। উনি নিজেই এত বড় আলিম হওয়ার পরে, এত বুজুর্গ হওয়ার পরেও তিনি অন্যের কাছ থেকে সাহায্য নিতেন না,
মানে সুযোগ দিলে কিন্তু উনাকে সাহায্য করার জন্য, খেদমত করার জন্য অনেক মানুষ,
অনেক মানুষ তো ভক্ত ছিল যারা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইকে মহব্বত করত, যিনি সেই যুগে ইমাম ছিলেন।
আল্লাহ, সুবহানাল্লাহ,
আর ওনার মর্যাদা কেমন হবে?
সুবহানাল্লাহ, এরপরেও তিনি মানে মানুষ থেকে মানে নিজের কাছ নিজে আগে করে নিতেন,
জি, অন্যের সাহায্য নিতেন না। দুই, যে ওনার কাপড় যদি ছিঁড়ে যেত বা এলোমেলো হয়ে যেত বা মানে কি হয়ে যেত, যদি কাপড় ছিঁড়ে যায় তখন তিনি কারো দ্বারা ঠিক করতেন না, অর্থাৎ নিজের কাজ নিজে করতেন, অন্যের উপর ডিপেন্ড হতেন না, অন্য কাউকে আদেশও দিতেন না, আমার জন্য এটা করো, আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমাকে এই কাজটা করে দাও। তিনি তো অনেক ছাত্র ছিল, ওনার ছাত্র কেউ পর্যন্ত বলতেন না, এমনি তো উস্তাদ ছাত্রকে বলার মধ্যে কোনো অসুবিধা নেই, কোন একজন ছাত্রকে মানে সাহায্যের জন্য বলা, আদেশ দেওয়া, এটা নিষেধ নয়, বরঞ্চ একটা ছাত্রের উপর একজন শিক্ষকের কর্তব্য, শিক্ষকের কি কি করা, ওস্তাদের খিদমত করা, তিনি সেটাও নিতেন না। আর উনি ইটের পর ইটের উপর ইট রাখতেন না, মানে সেটার অর্থ হচ্ছে মানে তিনি নিজের জন্য আরাম আয়েশের জন্য ঘর বানাতেন না। রেওয়ায়েতের মধ্যে রয়েছে তিনি নিজে নিজে বলতেন যে আমি আমার ঘরের জন্য, নিজের টাকার জন্য এক পয়সাও খরচ করি নাই।
আল্লাহ,
এমন তাকওয়া পরহেজগারিতা ছিল,
দুনিয়া বিমুখ,
দুনিয়া বিমুখ, একেবারে দুনিয়া বিমুখ, নিজের থাকার জন্য যে গড় রয়েছে ওই গড়ের জন্য এক পয়সাও তিনি খরচ করেন, অন্য কারো থেকে সাহায্য নেননি। তেনার এমন তাকওয়া ফরেজগারিতা ছিল।
সুবহানাল্লাহ। আসলে যে ফারুক ভাই আমাদেরকে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কিছু যে দুনিয়াতে জীবনযাপনের ক্ষেত্রে অভ্যাসের কথা আমাদের কাছে তুলে ধরলেন, আসলে দর্শক শুনলে অবাক লাগে আমাদেরও যে এত একজন সানদ মানওয়ালা আলিমে দিন, যিনি ফিকহ শাস্ত্রের অনেক বড় উচ্চ মর্যাদার ব্যক্তি ছিলেন, আলিমে দিন ছিলেন, যিনারকে খ্যাতমত করার জন্য হাজারো শত সাগরিদ বা ছাত্র অপেক্ষায় রয়েছেন যে একজন আলিমে দিনকে সম্মান করো। আমরা মাশাআল্লাহ যে আলিমে দিনকে মানুষ কীভাবে করে সম্মান করে, কিন্তু একজন আল্লাহর ওলির ইনার জীবন মাশাআল্লাহ, ইনার মন মানসিকতা, ইনার তাকওয়া কেমন, যে ইনি এমন পর্যন্ত শুনতে পেলাম যে নিজের কাপড় পর্যন্ত ছিঁড়ে গেলে সেটাও নিজে সেলাই করে নিতেন, অন্য কাউকে কারোর জন্য অপেক্ষা করতেন না বা কাউকে অর্ডারও দিতেন না যে আমার এটা করে দাও। আজকে ফারুক ভাই যদি আমরা দেখি আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে যারা আজকে সাধারণ আমাদের নিজের ঘরের পরিবারের সদস্য পর্যন্ত, বা সেটা আমার স্ত্রী হতে পারে, এটা আমার ভাই হতে পারে, বোন হতে পারে,
আমার অধীনস্থ ছোট কেউ
হতে পারে, সেও যদি ভাই অধীনস্থ বাদ দিলাম, অনেক সময় এমনও দেখা যায় পরিবারের মধ্যে কেউ নিজের মা বাবাকে পর্যন্ত অর্ডার দেয় যে এটা এখন করে দেয় এটা করে দেন, যদি না করে মামার সাথে রেগে যায়, তাহলে আজকে আমরা কত নিম্ন খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা। আমাদের কি এই আল্লাহ পাকের ওলিদের জীবনে থেকে কি শিক্ষণীয় বিষয় কি নেই? ইনারা এত আল্লাহ আল্লাহ হওয়ার পরেও ইনারা কীভাবে নিজের কাজ নিজে করে নিতেন, অন্য কখনো অর্ডার দিতেন,
উপর নির্ভর হতেন,
নির্ভর হতেন না? আর আজকে আমরা সাধারণ জীবনযাপন, আমরা আজকে গুণার পর গুণা করে যাচ্ছি, আর আজকে আমাদের জীবন চরিত্র কীরকম?
একেবারে সাদা মানে সাদা সিধা জিন্দগি ছিল ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি। উনি চাইলে দন দৌলতের পাহাড় গড়তে পারতেন,
আল্লাহু আকবার,
কিন্তু তিনি চাননি। রেওয়ায়েতের মধ্যে রয়েছে দুনিয়া সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির কে ডেকেছিল, দুনিয়া ডেকেছিল, তিনি কিন্তু দুনিয়া থেকে বিমুখ ছিলেন।
আরো কিছু বিশ্লেষণ আলোচনা করব, তার আগে দর্শক আপনারা অনেকে আমাদের কল এস এম এস করছেন, কিছু কল এস এম এস এড করবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল।
আমি চাঁদপুর জেলা সারাস্তি থানা মোশিনপুর খান থেকে বলছি। আমি কাছে মার্কাবাদ শুনতে চাই। মুর্শিদা মারা তার, মুর্শিদা মারা তার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক মাশাআল্লাহ আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া ইনার প্রতি আরও মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করে দিক মাশাআল্লাহ। আমাদের সাথে নাতুবিশাক ইসলামী ভাই রয়েছে, আপনাদের অনুরোধ পূরণ করার অবশ্যই চেষ্টা করবে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই আল্লাহ পাকের ওলির জীবনের আলোচনা সম্পর্কে আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আপনারা কল এস এম এস করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কল এস এম এসের উত্তর প্রদান করার জন্য। দর্শক, অনেকে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে রয়েছেন, অনেকে ইউটিউব এর মাধ্যমে আমাদেরকে দেখছেন, আমাদের যে পেজ রয়েছে, আমাদের চ্যানেল যে রয়েছে এর মাধ্যমে, তো অনেকে কমেন্ট করছেন, শেয়ারও করছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। আপনার মাধ্যমে অন্য এক ইসলামী ভাইয়ের, অন্য আমাদের মুসলমান ভাই বোনদের আলহামদুলিল্লাহ তাদের ইলমে দিন শিকার সৌভাগ্য অর্জন হচ্ছে। আল্লাহ পাক আপনাদেরকে এর প্রতিদান নসিব করুক। কিছু কমেন্ট অ্যাড করবো। মোহাম্মদ শাকিল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করেছেন। মোহাম্মদ দিদার ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাকিল ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ। এভাবে রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, রিফাত রেজা ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শরীফ ভাই আমাদের সাথে রয়েছেন, মোর্শেদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ হারুন ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। দর্শক, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আপনাদের আরও কল এস এম এস আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন। আলোচনা করছিলাম আমরা হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনী সম্পর্কে এবং ইনি কীভাবে দুনিয়া বিমুখ বলা যেতে পারে। আসলে একটা কথা কিতাবের মধ্যে এসেছে, আমাদের যে অন্তর, এ অন্তরে কখনো দুটি বিষয় স্থান পায় না। এ অন্তরে কখনো দুইটি বিষয় আপনি কখনো এটাকে স্থান এখানে দিতে পারবেন না। এক তো আপনার থেকে দুনিয়া বেছে নিতে হবে, অথবা এক আপনার থেকে আখিরাত বেছে নিতে হবে।
আর যারা দুনিয়াকে বেছে নিয়েছে সেই দুনিয়া তাদেরকে লাতি মেরে কবরে পাঠিয়েছে, আর যারা আখিরাতকে বেছে নিয়েছে সেই দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরেছে। যেরকম আমরা আজকে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তার আলে শাহরুখ ভাই এনার জীবন থেকে আমরা শুনতে পেলাম। এভাবে শাহরুখ ভাই আজকে দর্শকের উদ্দেশ্যে আপনি কী বিষয় তুলে ধরবেন?
কৌশল ভাই, যারা আল্লাহ তাআলা দিনের কাজ করে, দিনের খিদমত করে, যেমন উনি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা, ইনি ইলমে দিন অর্জন করেছেন। এটা শুধুমাত্র ইনার নিজের জন্য নয়, এটাকে ইসলামে যারা মুসলমান তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, তারা যাতে সেটা ভালোভাবে জানতে পারে, ইসলামকে ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য তিনি কিন্তু এত কষ্ট করে ইলমে দিন হাসিল করেছেন, আল্লাহ রসুলকে সন্তুষ্ট তো করেছেন, পাশাপাশি দিনের একটা যাতে খেদমত হয় বড়, সেই চিন্তায় কিন্তু ইনার মাথায় ছিল। তো যারা দুনিয়ার পিছনে না ছুটে দিনের জন্য যারা ছুটেছে, আজ তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের মধ্যে একজন হচ্ছে আজকি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা। তো আসলে কওসার ভাই, ফারুক ভাই যে কথাগুলো বলছিলেন আপনার তাকওয়া বা পরহেজগিরিতার বিষয়ে, সো আমি স্টাডি যখন করছিলাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলার জীবনের ব্যাপারে এসেছে, একবার ইনি মানে ইনার অভ্যাস ছিল, মানে ইনি আপনার দিনারের বিনিময়ে দিরহাম ক্রয় করতেন। তো একবার এক ব্যবসায়ীর কাছে ইনি গিয়ে মানে প্রতি সময়ে মানে যখনই ইনি দিনার পরিবর্তে দিরহাম নিয়ে ওই ব্যবসায়ীর কাছে গেলেন, যাওয়ার পর থলে থেকে ইনাকে দিনার দিলেন দিরহাম নেওয়ার জন্য। তো ওই দিরহাম যখন দিনার দিচ্ছিলেন তখন থলে থেকে একটা দিনার নিচে পড়ে গিয়েছিল। তো এটা যখন নিচে পড়ে গিয়েছিলেন দেখলেন, উনি ওটা উঠানোর জন্য গেলেন, দেখলেন যে পাশে আরেকটা কি দিনার পড়ে রয়েছে। তখন ওই ব্যবসায়ীও সেটা দেখতে পেল। তো দেখুন, ব্যবসায়ী হয়তো ভেবে নিয়েছে, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা দেখেছে যে ওনার থলে থেকে একটা দিনার পড়েছে, কিন্তু ওই ব্যবসায়ী বলছে এই দিনারটি আমি দেখেছি আপনার থলে থেকে পড়েছে, আপনি এটা সহ তুলে নিন, এটাও আপনার দিনার। কিন্তু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা কেমন তাকওয়া দেখুন, ইনি বলছেন যে আমি নিজ চোখে দেখেছি আমার থলে থেকে একটিমাত্র দিনার পড়েছে, আমি অন্য দিনারটি চিনতে পারছি না, তাই আমি এটা নিতে পারবো না। তো ইনাদের এগুলো দেখলেই তো বুঝে যায় যে ইনাদের এসব ঘটনা, আসলে এসব ঘটনা শুধুমাত্র আমরা যে উৎসাহ আসবে বা এটা থেকে মূলত হচ্ছে শিক্ষা কি বিষয়। দেখুন, উনি চাইলে তো এই একটা দিনার উনার নিজের করে নিতে পারতেন। আজকে দেখুন না
থেকে বলেছেও
জি, আজকে আমরা অনেকে এমন হয় না, আজকে আমরা তো সমাজের মধ্যে দেখতে পাই যদি কারো কিনে কিছু পড়ে যায় সেটা পরবর্তীতে গিয়ে দেখা যায় যে সেটা সেখানে পাওয়া যায় না, হয়তো অন্য কেউ তুলে নিয়ে গিয়েছে। তো ওই রকম খুব কম সংখ্যক মুসলমান ভাই পাওয়া যায় যারা ওই কুড়িয়ে পাওয়া জিনিস খুঁজে পাওয়ার পর সেটা ফেরত দেয়, বা এমন হয় যে সেটা আরেকজনের ছিল দেখেছে কিন্তু সেটা নিজে নিয়ে নেয়নি, নিজেরটা নিজে নিয়েছে, এমন মানুষ খুব কমই দেখা যায় যারা এরকম পরহেজগারিতে অবলম্বন করে। শুধু তাই নয়, হযরত সাইয়দুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলার জীবনে আরেকটি ঘটনা এমন ছিল, ইনি ওই সময়কার যখন ইমাম ছিলেন অনেক প্রসিদ্ধ ইনার পুরা ওই শাসন আমলের মধ্যে, তো তখনকার যিনি বাদশাহ ছিলেন ইনি চেয়েছিলেন যে হযরত সাইয়দুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলাকে গভর্নর করবেন, বারবার ওনার কাছে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলার ওই প্রস্তাব গ্রহণ করেনি, বারবারই ফিরিয়ে দিয়েছিলেন। এক সময় তিনি আত্মগোপন করার জন্য আপনার গমন করেছিলেন, তো ওখানে গমন করার পর ওনাকে খোঁজা হচ্ছিল, মানে উনি কোথায়, ওই সময়কার আমিরুল মুমিনীন যিনি ছিলেন তো উনি খুঁজছিল। তো ওই সময় সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা একটি বাগানের মধ্যে আপনার দায়িত্ব, ফলের বাগানের মধ্যে দায়িত্ব নিলেন ওটা দেখাশোনা করার জন্য। তো দেখাশোনা করার জন্য যে বাগানের মালিক ছিল, একদিন উনি ওই মালিক বাগানে আসছিল, উনি চিনতে পারেনি। তো ওই বাগানের মালিক ওনাকে দেখে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলতো, বসরার ফল মিষ্টি নাকি কুফার ফল মিষ্টি? তো মানে ওই বাগানের ফলগুলো দেখে বলছে। তো উনি বলছে আমি তো আসলে শুধুমাত্র কুফায় থাকা অবস্থায় কুফার ফল খেয়েছিলাম, আমার জানা মতে কুফার ফলই মিষ্টি, কারণ আমি বসরার কোনো ফল এই পর্যন্ত আমি খাইনি। তো ওই এটা যখন বললেন ওই বাগানে যিনি মালিক, ইনি অবাক হয়ে গেলেন, কী আশ্চর্য কথা, আপনি আমার বাগানে এত বছর ধরে চাকরি করছেন বা এতদিন ধরে চাকরি করছেন আর আপনি বলছেন আপনি আমার বাগানের ফল খাননি, আপনি জানেন না এটা, এরকম মানে ন্যাকামো দেখাইয়েন না, এভাবে করে বলছে আমি আপনার বিষয়ে নালিশ দেব কোথায়, মানে আমিনুল মুমিনীনের দরবারে। তো উনি ওই বাগানের মালিক কী করলেন, ওই যেখানে দরবার ওখানের মধ্যে ওনার বিরুদ্ধে বললেন সম্পূর্ণ ঘটনাটি, যে এরকম এমন কোন ব্যক্তি হতে পারে যে আমার এখানে চাকরি করছে অথচ আমার বাগানে ফল নাকি উনি আজ পর্যন্ত খেয়ে দেখেননি, এটি মিষ্টি নাকি এটা টক। তো ওই আমিরুল মুমিনিন সাথে সাথেই এটি তখন যিনি বাদশাহীর মধ্যে ছিলেন উনি অনেক পরহেজগার আমিরুল মুমিনিন ছিলেন, তো উনি বুঝে গেলেন যে এইরকম ঘটনা হযরত সাইয়েদনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা ছাড়া অন্য কারোর সাথে হতে পারে না, আপনি যে কোনোভাবে ওনাকে এখানে আনার ব্যবস্থা করুন। তো উনি তো পরিচর্যার মধ্যে রয়েছেন বাগান, তো পরবর্তীতে যখন আবার গেলেন ওনাকে আনার জন্য যাদেরকে পাঠালেন দেখলেন যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা ওখান থেকে আবার আত্মগোপন করেছে। তো কাউসার ভাই দেখুন, যারা দুনিয়ার মসনদ চায় না বা দুনিয়ার কিছু চায় না তারা সবসময়, যারা সবসময় চায় যে আল্লাহ তাআলা আল্লাহ রসুল তাদের উপর রাজি হোক, তারা সবসময় নিজেকে আত্মগোপন করে এবং তাদের তাকওয়া পরহেজগিরিতা এমন হয় যে অন্যের একটা হক ইনার মধ্যে চলে আসবে এটা কখনো উনি ইনার মাথার মধ্যে আসে না, মাইন্ডের মধ্যে আসে না। যদি এই হকটার ব্যাপারে কাল কিয়ামতের ময়দান আমাকে প্রশ্ন করা হয় আমার কী অবস্থা হবে, ওনাদের মাথায় সবসময় এটা ঘুরপাক খায়, তাহলে চিন্তা করুন যে ওনার পরহেজগারিতা ওনার তাকওয়া কেমন ছিল।
হারাম থেকে
প্রেরণা, জি অবশ্যই এটা হারাম রয়েছে, কেননা এটা বলা ছাড়া অর্থাৎ মালিকের অনুমতি ছাড়া খাওয়া হচ্ছে, তার মানে এটাই নিশ্চয় ওনার জন্য অনুমতি নেই।
এভাবে আদেশ রয়েছে, এভাবে আজকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকেও আমরা বিভিন্ন
জায়গায়, অথচ আজকে আমাদের অবস্থা দেখুন কসর ভাই, আমাদের অবস্থা দেখুন, আমাদের বর্তমান সমাজের অবস্থা, আমাদের অনেক মুসলমান ভাই দেখা যায় যে দেখুন উনি মুদির দোকানে গিয়েছে, এই চালের বস্তাতে রয়েছে না, অনেকের অভ্যাস শুরু থেকে ছোটোকাল থেকেই দেখে আসছি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমির আহলে সুন্নাহ দামাত বরকতে আলিয়া বরকতে আলহামদুলিল্লাহ মাদানী মহলে বরকতে এটা জানার সৌভাগ্য হয়েছে যে মানে এক অপরের হক এটা ছোটো বিষয়ে যে রয়েছে এটা মানে জানার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এই যেদিন এটি জেনেছি না ওই দিন থেকে আলহামদুলিল্লাহ তওবা করে নিয়েছি। তো দর্শক শ্রোতা আসলে এটা অনেক বড় ব্যাপক বিষয় যে জানার, যে আমরা না খেয়াল বশত অর্থাৎ এটাকে আমরা মনে করি কিছুই না, কিন্তু এটার কারণে আল্লাহ তাআলা যদি পাকড়াও করে ফেলে তাহলে তার কোনো ক্ষমা নেই। এমন অনেক ঘটনা, এমন অনেক আল্লাহ তাআলা আবিদ বান্দা রয়েছেন, আল্লাহ তাআলার যারা অনেক উঁচু পর্যায়ের অলি রয়েছেন তাদের এমন বিভিন্ন ছোট ছোট বিষয়ের কারণে কি আল্লাহ তাআলা ওনাদেরকে আটকে ফেলেছেন, মানে ক্ষমা করেননি। তো দেখুন এমন অবস্থা দেখা যায় যে আমি মুদির দোকানে চাল আনতে গিয়েছি, ওই চালটা কেমন এরকম বলে দুমুটো চাল মানে হাতে নিয়ে গালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাউসার ভাই এখানে বিষয় হচ্ছে ওই চালটি শুধু এটা নয়, কাউসার ভাই আপনি দেখবেন অনেক এই অনেক মুসলমান ভাই এমন আল্লাহ মানে হয়তো বা জ্ঞান না থাকার কারণে বা ইলমে দিন না অর্জন করার কারণে, আসলে এটা সবারই জানা দরকার যে মানে উনি আমি দেখেছি একজন একজন বিক্রেতা নারাজ হয়ে গিয়েছে ওনার ওনার উপর, মানে উনি বলছেন এই বড়িটার দাম কত এটা বাকের কীরকম হবে বলছে একটা খাই, তো ওই উনি নিবে বলে উনি খেতে দিলেন, তো পরবর্তী যখন দাম জিজ্ঞেস করালেন এত টাকা, তো উনি ওই ওই ক্রেতা বললেন আমি এটা নিব না অথচ একটা খেয়ে ফেলেছে, তো ওই বিক্রেতা বললেন ভাই আপনি এই নেবেন বলে আমি আপনাকে খেতে দিয়েছি, আপনি আমার সাথে এখন আবার দাম দর করতেছেন। তো দেখুন উনি না বলা সত্ত্বেও একটা জিনিস খেয়ে ফেলেছে, আমাদের ইলমে দিন অর্জন করা দরকার। আজ মুসলমান এই ইলমে দিন না জানার কারণে এই সকল হক বান্দা নষ্ট করে নষ্ট করছে, আল্লাহ তাআলা মাফ করুক এবং আমাদেরকে বুঝার তৌফিক দিক যাতে আমরা আমরা বান্দার হকের ব্যাপারে বেশি কি হই বেশি সচেতন হই এবং যে কোনো কিছুতে কারো অনুমতি ছাড়া বা এরভাবে ছাড়া। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলার এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে এটা অন্যজনের দিনার হতে পারে, আমি কিভাবে নিতে পারি? তো আমাদের এমন স্পৃহা যাতে
আমাদের এরকম সুযোগ আসে যে টাকা আমাদের হাতে চলে আসে কিন্তু আসলে এই টাকাটা এই সম্পদটা আমার হকের মধ্যে নেই, তারপরে যখন সুযোগ চলে আসে ফ্রি যখন পেয়ে যায় তখন মানে এটাকে আমরা
নিজের করে নেই।
রহমতুল্লাহ যে গড বলছেন ওখান থেকে আমাদের জন্য আরেকটা বিষয় এটা আমাদের জানান দিচ্ছে, সেটা হচ্ছে যে উনি মানে ওনাকে অফার দিয়েছে মানে পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা রয়েছে ইমামগণ যারা রয়েছে তারা পদ পদবী না নেওয়ার জন্য নিজেকে পলায়ন করতেন, নিজেকে লুকিয়ে ফেলতেন, যেভাবে হযরত যে আমরা হানফি মাজাবির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যাকে কাজীর পদ দেওয়ার জন্য, অর্থ ইসলামী রাষ্ট্রের মানে শ্রেষ্ঠতম পদ কাজীর পদ দেওয়ার জন্য ওনাকে অফার দিয়েছেন, কিন্তু তিনি গ্রহণ করেননি। হরেবু সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই নিজেকে ওই পদ থেকে, ওই পদবি থেকে বাঁচানোর জন্য তিনি নিজেকে আত্মগোপন করেছেন। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখেন, পদ পদবীর জন্য নিজের ভাইকে খুন করে ফেলছি, পদ পদবীর জন্য আখিরাতকে ধ্বংস করে দিচ্ছি, আখিরাতের চিন্তাকে দূর করে দিচ্ছি। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই যে উনি একদিন ইশারের পর মানে তার একজন খাদিম থেকে তিনি একটা বর্তন চাইলেন, আর ওই অবস্থায় ওনার খাদিম তাকে একটি বর্তন দিলেন, একটা তালা, নির্দিষ্ট একটা তালা দিলেন, এবং তিনি সেটাকে বাম হাতে নিলেন। নেওয়া অবস্থায় হাতে তো নিলেন, ওই অবস্থায় ওই সময় তিনি ওই রাত কাটিয়ে দিলেন। কেন কাটিয়ে দিলেন? তিনি কোথায় ছিলেন? যখন ফজর ওয়াক্ত হয়েছে, ওনার নাম আবদুল্লাহ ছিল, বলেন যে আবু আবদুল্লাহ এখন ফজরের ওয়াক্ত হয়েছে, এখন ফজরের ওয়াক্ত হয়েছে। আর তিনি বললেন তার খাদিমকে যে তুমি যদি আমাকে না বলতে বা আমার এভাবে দিনটা চলে যেত, অতিবাহিত হয়ে যেত,
আল্লাহ
আমি তোমার থেকে এই তালা নেওয়ার পর থেকে আমি আখিরাতের চিন্তায় ডুবেছিলাম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আখিরাতের চিন্তা ফিকির করতে করতে ওই সময় উনি উনি ওই ধ্যানের মধ্যে চলে গেলেন, এমন রাতটাকে অতিবাহিত করে দিলেন শুধু আখিরাতের চিন্তায়।
কেমন মন মানসিকতা তাদের ছিল, আখিরাতের প্রতি চিন্তা কেমন,
চিন্তা ভাবনা কেমন?
এক রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা কোনো
খেয়াল নেই। যখন ফজর ওয়াক্ত হয়েছে, যখন জাগিয়ে দিলেন, তখন ওনার হুশ ফিরে আসলো, ওই অবস্থা থেকে ফিরে এলেন।
আসলে ফারুকের যে বিষয়টা আপনি বলছেন যে আখিরাতের চিন্তা ভাবনা, এ বিষয়ে আসলে আজকে আমরা দাওয়াত ইসলামী পরিবেশে যখন আমরা আসি, যখন মাদানী চ্যানেল আমরা দেখি, মাদানী কাফেলা যখন সফর করার সৌভাগ্য হয়, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত করা ইজতেমায় বৃহস্পতিবারে মসজিদে অ্যাটেন্ড করার যখন সৌভাগ্য অর্জন হয়, তখন এই যে আখিরাতের চিন্তা, এটা আলহামদুলিল্লাহ নসিব হয়ে থাকে। কেননা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা আমির আহলে সুন্নাহ দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া শুধুমাত্র একটি ছোট্ট রিসালা বা কিতাবও লিখে দিয়েছেন, একটি রুটিনও আমাদেরকে দিয়ে দিয়েছেন যেন আমরা আখিরাতের চিন্তাটা যেন আমাদের মধ্যে চলে আসে। ইনশাআল্লাহ এই বিষয়ে আরেকটু ডেফিনেশন আমরা শুনবো, জানবো আমাদের মোবাইলদের থেকে, আরও কিছু কল এস এম এস অ্যাড করবো আপনাদের, যারা মাসাল আমাদের কল এস এম এস করছেন। জি, আমাদের কল শুনিয়ে দিন।
আমি একটি নাতে রসুল শুনতে চাই, এটি হলো নূর ওয়ালা আয়া হ্যায় নূর লেকে আয়া হ্যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহরুখ ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। এখন আমাদের দর্শকে যারা অনুরোধ করছেন তাদের অনুরোধ গুলো আপন করার জন্য। জি, পরবর্তী কল।
আমার নাম হচ্ছে শামিম, নারায়ণগঞ্জ থেকে বলছি। প্রিয় নবী শানে নাতে রসুল শুনতে চাই।
সারা ভুব নেতে দেখো কেমন
করছে ছে আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব মারহাবা ইয়া মুস্তাফার শালা জাগাতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুব নিতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত আপন করেছে আমায় বুকে লাগালো আমায় আপন করেছে আমায় বুকে লাগালো আমায় আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত
আল্লাহ মাশাআল্লাহ জামি আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়ার বদৌলতে আজকে আমাদের কত কিছুই না নেক আমল করার সৌভাগ্য হচ্ছে মোবালিকদের আছে কতই না সম্মান করে ইসলামী ভাইরা আল্লাহ পাক আমাদেরকে আমির আহলে সুন্নতের গোলামির মধ্যে মৃত্যু নসিব করুক আমিন দর্শক আলোচনা করছিলাম যে হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং ফারুক ভাই মাশাআল্লাহ বলছিলেন যে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে আখিরাতের ব্যাপারে চিন্তাভাবনার মাশাআল্লাহ ইনার ধ্যান ধরন ছিল এমনকি ইনি সেই চিন্তা যখন করছেন আর সে করার মধ্যে কোন দিকে রাত চলে যাচ্ছে তার কোনো খবর নেই আর আজকে আমরা হয়তো সেই আখিরাতের চিন্তা তো দূরের কথা বরঞ্চ হয়তো বা গুনাহের আড্ডার মধ্যে সিনেমা নাটক দেখার মধ্যে যখন বিবর হয়ে যায় তখন দিন রাত কখন চলে যায় আমাদেরও সে খেয়াল থাকে না তাহলে দর্শক আজকে চিন্তা করা উচিত আমি একজন মুসলমান মুমিন হিসেবে আজকে আমি কোন পর্যায়ে যাচ্ছি আমি আজকে আমার উদ্দেশ্য আমি কি বানিয়েছি আজকে কি আমার জীবন চরিত্রের মধ্যে আল্লাহ তা রাসূলের সন্তুষ্টিকে আমার দেখতে হবে না মৃত্যুবরণকে আমার করতে হবে না তাহলে আজকে কেনই বা আমাদের এত পরিবর্তন এত চেঞ্জিং যেখানে আল্লাহ পাকের নেককার বান্দাদের জীবন চরিত্র ছিল এমন যে তারা আখেরাতের চিন্তায় খবরের চিন্তায় বিবর হলে রাত অতিবাহিত হয়ে যেত তার কোনো খবর থাকতো না আর আজকে আমাদের এমন গান সিনেমা নাটকের মধ্যে যখন বিবর হয়ে যায় আমাদের আর কোনো খবর
হাদিসে পাকে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত মৃত্যুর স্মরণ করার জন্য বলছে
যে
হাদিসে পাকের মধ্যে রয়েছে তোমরা মানে মতের যেটা লজ্জাত মানে স্বাদকে খতম করে নেওয়ালা অর্থাৎ স্বাদকে দুনিয়ার স্বাদকে মিটিয়ে দেওয়ার যে বস্তু মৃত্যুকে তোমরা অধিকারে স্মরণ করো কারণ যে আখিরাতের যখন চিন্তাভাবনা আসবে আখিরাতের চিন্তাভাবনা করা হচ্ছে মতকে কী করা মৃত্যুকে স্মরণ করা আখিরাতের ব্যাপারে চিন্তাভাবনা করা যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে আখিরাতের ব্যাপারে চিন্তাধারা যেটা হাদিসে পাকে বলা হয়েছে অর্থাৎ মত মৃত্যু এমন একটা মানে এমন একটা বস্তু, এমন একটি জিনিস যেটা দুনিয়ার স্বাদকে খতম করে দেয়, দুনিয়ার স্বাদকে মিটিয়ে দেয়। যখন আপনার মৌতের কথা চিন্তা আসবে না, যখন আপনি মারা যাবেন এই কথা চিন্তা যখন আসবে, তখন দুনিয়াদারি, এটা মানে আমি দুনিয়াতে থাকবো, আরাম আয়েশে থাকবো, এই চিন্তাটা কি হয়ে যাবে, খতম হয়ে যাবে। তো সুফিয়ান সাওরি রহমতুল্লাহি আলার মৌতের চিন্তা এমন ছিল যে ওনার একজন সাগরিদ বলতেছে যে যখন আমি সুফিয়ান সাওরি রহমতুল্লাহি আলার পাশে বসতাম, তখন আমার ইয়াদে মৌত অথবা মৃত্যুর স্মরণটা আমার তাজা হয়ে যেত শুধু ওনার পাশে বসলে। আর উনি যে মৃত্যুর চিন্তা ভাবনা করতেন তা আমি অনুভব করতে পারতাম, তিনি মৌতের চিন্তা ভাবনা কেমন করতেন ওনার পাশে। এই জন্য বলে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি হচ্ছে তারা যাদের পাশে বসলে, যাদের কি দেখলে আখিরাতের কথা স্মরণ আসে। এই তার মধ্যে একটা হচ্ছে কি সুফিয়ান সাওরি রহমতুল্লাহি আলাইহি, ওনার সাগরিদ বলতেছে আমি যখন বসতাম ওনার পাশে তখন আমার মৃত্যুর কথা এটা স্মরণ হয়ে যেত।
যে মৃত্যুর কথা স্মরণে আসা, আখিরাতের কথা স্মরণে আসা, এগুলো কিন্তু আমাদের গুনাহ থেকে বাঁচার উৎসাহ দেয় যে না আমি গুনাহ করব না, আমার গুনাহের প্রতি ঘৃণা চলে আসে, ন্যায় কামল করার উৎসাহ সৃষ্টি হয়, আমাদের
উদাসীনতার পর্দাকে
উঠিয়ে দেয়। যেটার কারণে বলা হচ্ছে না যে আকিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা 60 বছর নফল ইবাদত শুধু উত্তম কেন বলা হয়েছে, কেননা আকিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা এটার মধ্যে যেমন আপনার ফজিলত রয়েছে, এটার মাধ্যমে যত উপকার আমার দিনের জন্য হবে সেটা কিন্তু অন্য কোনো কিছুর মাধ্যমে কম পাওয়া যায়। কেননা যারা কবরের চিন্তা করে, মৃত্যু চিন্তা করে, তাদের নিজের অটোমেটিকলি একটা দুনিয়া বিমুখ একটা কি নিজের মানসিকতা সৃষ্টি হয়ে যায়। আজকে আমাদের মধ্যে যদি কেউ এখন আমরা কোন আড্ডার মধ্যে মতের কথা বলে, তখন বলে না মৃত্যুর কথা মুখে আনিও না, আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি মুখ তা থামিয়ে দেওয়া হয় যে মৃত্যুর কথা বলিও না আমাদের আড্ডার মধ্যে। তাহলে আজকে আমরা কোন দিকে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করো আমাদের দিন ইসলামের
মধ্যে। কিছু লোক তো আছে যারা মৃত্যুর কথা টোটালি কি করে না, স্মরণ করে না। আর কিছু মানুষ আছে যাদের মধ্যে মৃত্যুর ভয় আছে, কিন্তু যে মৃত্যুর সামান তৈরি করার কোনো চিন্তা ভাবনা নেই, মৃত্যুকে কী করে ভয় করে, মৃত্যু আসবে কিন্তু এর প্রস্তুতি কী নিচ্ছে, আমার মুখ থামিয়ে দিচ্ছে, কিন্তু এর ভয়ে সে কতটুকু দিন অতিবাহিত করছে, কত সময় অতিবাহিত করছে, এর জন্য কী আমল করেছে।
মানে আমরা এমনি ভয় পাই যে না আমি মরতে চাই না, আসলে এটাকে ভয় পাওয়া বলে না, এটাকে বলে যে আমরা মৃত্যু থেকে বাঁচিয়ে কি দৌড়ে পালাতে চাচ্ছি। আমাদের এমন পরিস্থিতি না যে আমরা মৃত্যুর কথা না মুখে এই জন্য আনতেছি না যে আমি এটার দিকে যেতে চাই না বা এটা তো আমি পালাচ্ছি, কিন্তু আসলে কি কখনো কেউ কি পালিয়ে পারছে কোথাও যেতে মৃত্যু থেকে? না,
লোহার পিঞ্জিরে যদিও তাকে সেখানে মৌত তাকে পেয়ে বসবে।
আল্লাহ, আমাদের দুনিয়াতে আমাদের অনেক আমরা জানি এমন ঘটনা হয়তো আমি নাম বলতে চাচ্ছি না, আমরা দেখেছি অনেক সময় অনেক সেই ক্ষমতাধর ব্যক্তি তার সম্পদের কোনো অভাব নেই, সে চেয়েছিল মৃত্যু থেকে বাঁচার জন্য, তার সাথে অল টাইম ডাক্তাররা বিভিন্ন কিছু তার সব সময় বসে থাকতো যে না কোনো সমস্যা হলে সমাধান করার জন্য, কিন্তু যেই সময় তার মত লেখা হয়ে গিয়েছে সেই মৃত্যু তাকে কেউ বাঁচাতে পারে। তো আজকে আমরা সাধারণ যারা আমরা দুনিয়াতে জীবনযাপন করছি, আমরা চাচ্ছি সেই মৃত্যু থেকে বেঁচে পালানোর জন্য, যেটা কখনোই সম্ভব না, যার কারণে যখন কোনো মৃত্যুর মুখ নাম বলা হয়, নাম আলোচনা আসে, তখন আমরা তার মুখটা বন্ধ করে দিই। তো দর্শক বোঝা উচিত, নিজের মৃত্যুর কথা স্মরণ করা উচিত। বলা হচ্ছে প্রতিটা আড্ডায় প্রতিটা কথার মধ্যে মৃত্যুর কথা, মতের কথা, আমি মরবো আজকে যে কোনো মুহূর্তে আমার মত আসতে পারে, এই আলোচনাটা আমাদের আসা দরকার। যে বলা হচ্ছে আজকে আমরা যে মহান ব্যক্তি আলোচনা করছি সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা, ইনি এমন ব্যক্তি ছিল, এমন ব্যক্তি ছিল, আল্লাহ পাকের এমন নেককার বান্দা ছিল, ইনার পাশে বসলে যদি কেউ আসতো না পাশে বসার জন্য, তারও অটোমেটিকলি মৃত্যুর কথা স্মরণে চলে আসতো। এটাই হচ্ছে একজন মুমিন বান্দা, আল্লাহওয়ালা ব্যক্তির আলামত, বৈশিষ্ট্য। কিন্তু আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আমরা কিগুলো পাই? তাই দর্শক কিছু শিক্ষা নেওয়া উচিত আমাদের এই ওলি আল্লাহের স্মরণে অনুষ্ঠান, আমরা আল্লাহ পাকের নেককার বান্দা আলোচনা এই জন্য করে থাকি যে যেরকম আজকে আমরা আইডল মানুষদেরকে বানাই, এমন দুনিয়াবি আইডলদেরকে আমরা আজকে নেই যারা দুনিয়াতে কামিয়াব হয়েছে, আখিরাতে কামিয়াব হয়নি।
আজকে আমরা এমন মানুষকে আমরা ফলো করি, আইডল হিসেবে বানাই, যারা দুনিয়াতে কামিয়াব হয়েছে, যারা দুনিয়াতে ভালো শান শকত পেয়েছে, তাদেরকে আমরা আইডল হিসেবে নিই। কিন্তু আমাদেরকে এমন ব্যক্তিকে আইডল হিসেবে নেওয়া উচিত যিনি শুধু দুনিয়াতে নয়, দুনিয়ার বাচ্চারা পর্যন্ত যার পিছনে দৌড়াই দৌড়িয়েছে, শুধু সেটা না, তার আখিরাতকে পর্যন্ত কামিয়াবি করেছে। যেরকম আমরা আজকে সুফিয়া সাউরি রহমতুল্লাহর ব্যাপারে আমাদের শাহরুখ বলেছিল, যিনাকে কুজা কুচ্ছিল পদ পদবীর ব্যাপারে, ইনাকে অনেক কি যে কুজা হচ্ছিলো, কিন্তু ইনি পালিয়ে বেড়াচ্ছিল এই পদ পদবী থেকে দূরে সরে গিয়ে, যে না ইনি দুনিয়াকে ফেলে দিয়েছে, লাতি মেরে দিয়েছে, তিনি আখিরাতকে বেছে নিয়েছিল। আমাদের মন মানসিকতা এরকম হওয়া উচিত যে প্রত্যেকটা কিছুর আগে আমার আখিরাতকে প্রাধান্য দেওয়া, তাহলে দুনিয়াটা অটোমেটিকলি আমার পিছনে চলে আসবে ইনশাআল্লাহ। শাহরুখ ভাই আজকে দর্শকের উদ্দেশ্যে
আসলে কাউসার ভাই, এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা নেই, কিন্তু ওই আত্মগোপন অবস্থায় ওই ইনার ইন্তেকাল হয়ে গিয়েছিল।
আল্লাহ,
মানে ইনে লোকসম্মুখে ওনাকে পরবর্তীতে আর দেখা যায়নি, ওই আত্মগোপন অবস্থায় ইনার কি হয়েছিল, ইন্তেকাল হয়েছিল। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলী বলতেন, ইনার মজলিসের ব্যাপারে বিভিন্ন বুজুর্গগণ বর্ণনা করেছেন যে যখনই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলী মজলিসে বসাতো, আল্লাহ তাআলার ব্যাপারে স্মরণ ইনাদের চলে আসতো, আখিরাতের ব্যাপারে স্মরণ ইনাদের মধ্যে চলে আসতো। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলী এমন মানে ইনার বয়ান বলুন, ইনার দরস মজলিসের এত বেশি প্রভাব যে ওখানে যদি কোনো গুনাগার বান্দা যেত তাহলে তার তকদির পরিবর্তন হয়ে যেত, সে আল্লাহ তাআলার খোফে খোদা তার মধ্যে সৃষ্টি হয়ে যেত। তো ইনি যারা দিরহাম দিনারকে ভালোবাসত ওই সময়কার, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যাদের মধ্যে দিনার রয়েছে সেই জন্য তারা যেন সেটা সৎ ব্যবহার করে, কেননা আজ এখন তো এমন সময় এসেছে যে দিনারের বিনিময়ে প্রথমে কি যদি যার কাছে দিনার থাকে তাহলে তার কাছে সেই দিনার ক্রয় করার জন্য দিনারের পরিবর্তে দিরহাম ক্রয় করার জন্য প্রথমে দিনকে বিক্রি করে দিতে হয়। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। অর্থাৎ দিনারের পরিবর্তে তিনি কি নিজের দিন মানে ইনার যে ধর্ম রয়েছে ওই ধর্মকে বিক্রি করে দিতে হচ্ছে, এমন একটা পরিস্থিতির মধ্যে ওই সময় ছিল। তো আজকের বর্তমান পরিপ্রেক্ষিত এখন কি অবস্থা রয়েছে ইমানের ব্যাপারে, ইমান রক্ষা করা এমন এখন তো আরও বেশি কঠিন। আজ টাকার বিনিময়ে অনেক এই মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে, মানে সে অন্য সংস্কৃতিকে বেছে নিচ্ছে, সে একবারও ভাবছে না যে আমি কী করছি, আমি তো একজন মুসলমান, টাকা পয়সার জন্য দুনিয়ার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছি, হাই আফসোস ওই সকল মুসলমানদের জন্য। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা ব্যাপারে বুজুর্গরা বলছেন যে ওই সময়কায় ওই সময়ের মধ্যে অধিক পরিমাণে মৃত্যু স্মরণ এটা মাত্র শুধুমাত্র সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলাকে দেখেছিল। তো ইনার ব্যাপারে এসেছে যে ইবনু মাহদি নামক এক ব্যক্তি ছিলেন, ওনার ঘরে একবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলাই মানে রাত কাটাতে গেলেন, তো ওখানে ঘুমছিলেন, হঠাৎ তিনি অনেক কান্না শুরু করে দিলেন। তখন ওই ইবনু মাহদি ইনি বললেন যে হুজুর আপনি এত বেশি কেন কান্না করছেন? তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলাই পাশ থেকে একটি ছোট জিনিস তুলে বললেন যে আমার কাছে আমার গুণাগুলো এর চেয়েও হালকা মনে হয়, ফলে আমার খুব ভয় হয় যে মৃত্যুর পূর্বেই যদি আমার ইমান হারা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা নেক বান্দা এটা বুঝাচ্ছে যে এই লাইনটি পরিপ্রেক্ষিতে যে মুমিনের কাছে যারা আল্লাহ তাআলা নেক বান্দা হন, যারা আল্লাহ তাআলার পরহেজগার বান্দা হন, অধিক পরিমাণ তাকওয়ার অধিকারী হন, তাদের কাছে ছোট্ট গুণাও অনেক পাহাড় সম পরিমাণ হতো, ছোট মনে করতেন না। অর্থাৎ ইনারা এত নেকি করা সত্ত্বেও, ফারবে বলেছে না যে ইনার কোনো একটি কিছু হাতে দিয়েছে ওই অবস্থায় ইনার মানে এত আখিরাতের চিন্তায় বিভোর হয়ে পড়েছেন, ফজর হয়ে গিয়েছিল। অর্থাৎ এত বড় হিজগারিতে দেখুন, তারপরে ইনাদের ইমান হারানোর ব্যাপারে আল্লাহ তাআলার নিকট সবসময় খোফে খোদা অর্থাৎ ভীতি থাকতো আল্লাহ তাআলার ব্যাপারে, যে আল্লাহ তাআলা যদি আমাকে কোনো একটি জিনিসের কারণে যদি পাকড়াও করে ফেলেন, হাই আমার কী অবস্থা হবে। অর্থাৎ অথচ তারা হচ্ছেন আল্লাহ তাআলার নেক বান্দা, ইনাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন না যে আল্লাহ তাআলার যারা অলিগণ রয়েছেন, যারা নেক বান্দাগণ রয়েছেন, তাদের কোনো ভয় নেই। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা কেমন ছিল? অর্থাৎ আসলে কাউসার ভাই দেখুন, অলি আল্লাহদের স্মরণে ইনাদের জীবনী পর্যালোচনা করে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই যে ইনাদের মাঝে অধিক পরিমাণ তাকওয়া, পরহেজগিরিতা এবং খোফে খোদা,
এগুলো অধিক পরিমাণে ছিল।
এবং একটা বিষয় যেটা সেটা হচ্ছে ইনারা ন্যাক আমল করে ভুলে যেত, গুনাগুলোকে মনে রাখতেন বা স্মরণ রাখতেন, এগুলোকে যে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা, আমার
ওই গুনাহকে অনেক বড় মনে করত, যদিও সেটা ছোট সগিরা গুনাহ।
জি 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 জি, তারা নিজেদের সে একটা ছোট গুনাহকে স্মরণ করে করে নিজেদের পুরো জীবনে
কান্না করে করে কাটিয়ে দিত।
ধর আজকে আমরা
গুনাহ করে করে হাসতেছি,
ভুলে যাই, হেসে হেসে ভুলে যাই, ছোট বালক কাজ করলো এটাকে
সেটাকে মনে রাখি, আবার সেটাকে গর্ব করে মানুষের মধ্যে ফোকাসও করে দিই। অনেকে একটু আবার নেকি করে বসলে সেটাকেও কিন্তু অনেক ফোকাস করে দিই। বিভিন্ন হাজি সাহেবগণ তাদের নামের ক্ষেত্রে যদি হাজি সাহেব হাজি সাহেব এবার লাগানো না হয় না, অনেকে কিন্তু নারাজ হয়ে যায়। হ্যাঁ, একটু একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা যদি আমার হজকে কবুল না করে, আমার ইবাদতকে কবুল না করে, তখন কি অবস্থা হবে?
মানুষ ভালো কাজ করে আমরা আজকে বলে বেড়াই আর গুনাহ করে লুকানো,
আমাদের এটা হওয়া উচিত যে কসর ভাই আমরা নেক কাজ করব ঠিক, কিন্তু এটা ভাববো যে আমি তো অনেক বড় গুনাহগার, আল্লাহ তাআলা যদি আমার ব্যাপারে না, আমের আমির আহলে সুন্নাত দেখুন শেখে তরিকাত আমির আহলে সুন্নাত যার বদলত আমরা আজ মাদানী চ্যানেলে বসে এই আলোচনা করার সৌভাগ্য, আমার আমির আহলে সুন্নাতের দিকে দেখুন না, সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে গুনাহগার বান্দা নিজেকে ভাবেন, এমনভাবে ইনাকে মাদানী মুজাকারার মধ্যে দেখা যায়, মানে এত আজিজি এত ছোটোভাবে এমনভাবে কথা বলেন যে দুনিয়া কেমন, এটা একজন সত্যিকার আল্লাহর নেক বান্দা যদি আমরা সশরীরে দেখতেছেন আমার আমির আহলে সুন্নাত
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। ওই সুফিয়া সাউরিকে আমরা তো হয়তো বা ঘটনা শ্রবণ করছি কিন্তু সশরীরে দেখতে পাচ্ছি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাতকে দেখে কিন্তু ওই আদর্শগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তখন ওনাদের আদর্শ কেমন ছিল, কেননা আমির আহলে সুন্নাত তো ওনাদের দামান ধরেছেন, ওনাদেরকে অনুসরণ করেছেন, আর সারা দুনিয়া এই জন্যই দাওয়াত ইসলামের ডঙ্কা
বাজছে। আলহামদুলিল্লাহ
আমার আমির আহলে সুন্নাত দুনিয়াকে বেছে নেয়নি, দিনকে বেছে নিয়েছে, যার বদলতে সুন্নিয়তের প্রচার ও প্রসার হয়েছে।
সুবহানাল্লাহ। আসলে যে
সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে রয়েছে,
জি জি,
তিনি যখন ঘুমাতেন রাতে,
আচ্ছা,
তখন মানে ঘুমানোর অবস্থায় যদি কোনো আওয়াজ শুনতে পেতেন, হঠাৎ তিনি জেগে উঠতেন, এবং তিনি এটার তাসাব্বুরের মধ্যে কল্পনার মধ্যে চলে যেতেন যে কোনো আমার উপর কোনো আযাব এসে পড়তেছে কিনা,
আল্লাহ
আমার উপর কোনো আযাব চলে আসতেছে কিনা,
আল্লাহ
কোনো একটা আওয়াজ শুনলে তিনি
সেই
ধ্যানের মধ্যে আযাবের ধ্যানের মধ্যে তিনি চলে যেতেন।
বিষয় কি জানেন, যদি গভীর দিয়ে কথা বলি আমরা আজকে এই বিষয়টা, এই যে আপনি বলছেন না কোনো এক সময় হঠাৎ কোনো কিছু আওয়াজ শুনলে, বড় কিছু আওয়াজ শুনলে বা কোনো কিছু
মনে হতো যে তার উপর
আযাব আসছে, আমরা আমাদের কিন্তু সবাই কিন্তু এই মাইন্ড আছে না,
জি জি,
আমরা হঠাৎ কোনো কিছু পড়ে গেলে হঠাৎ কোনো ভয় পেয়ে যাই, কিন্তু আমাদের মাইন্ড পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা আজকে দুনিয়াকে আপন করে নেওয়ার কারণে অনেক সময় দেখবেন আপনি আমি ভয় এজন্য পাই যে আমার কোনো দুনিয়া হাত আমার থেকে ছুটে যাচ্ছে কিনা, বা আমরা বয় এই জন্য পাই কোনো আমার লস হয়ে যাচ্ছে কিনা, বয় এই জন্য পাই কোনো আমার বস আমার উপর নারাজ হয়ে যাচ্ছে কিনা, কোনো কিছু আমরা আজকে দুনিয়া বিক্ষেত্রে সবকিছু আমাদের এই ভয়গুলো কাজ করে, কিন্তু কাজ করে না আল্লাহ পাকের ভয়ের জন্য। তারা কোনো কিছু হঠাৎ বিপদ দেখছে
তখন সেখান থেকে ইব্রত হাসিল করতেন,
শিক্ষা
নিতেন,
তা
কিন্তু আজকে আমরা শিক্ষা নেওয়ার পরিবর্তে ওইটাকে হাসির টাট্টার একটা বস্তু বানিয়ে ফেললাম। দেখুন না যে বাংলাদেশের মধ্যে কয়েকবার ধরে কি হয়েছে,
ভূমিকম্প হয়েছে,
হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে, আমাদের গুনাহের কারণে আমাদেরকে মানে কি করা হচ্ছে, আমাদেরকে সতর্ক করা হচ্ছে, কিন্তু এটা আমরা হাসির একটা বিষয়বস্তু মনে করে ফেললাম। এখন তথ্য প্রযুক্তির যুগ, সিসি ক্যামেরা রয়েছে, আমরা কি কি করেছি, কে কোন অবস্থা আছে ওটা চেক করতেছি, কিন্তু এই যে আমাদের গুনাহের কারণে আমাদের নাফরমানির কারণে আজকে আমাদের উপর বিভিন্ন বলা মুসিবত আসতেছে, এটা থেকে আমরা শিক্ষা অর্জন করতেছি না, আমরা এটা টাট্টা মুশকিল করতেছি। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই যখন কোনো আওয়াজ শুনতে পেতেন, আচানক যখন কোনো আওয়াজ আসতো তখন তিনি বয়ে মানে অস্থির হয়ে যেতেন, এবং ওনার উপর কোনো আযাব চলে আসছে কি না সেটার বিভোর চলে যেতেন। এত বড় আলিম হওয়ার পরও, তিনি আলিম হওয়ার পাশাপাশি তিনি তিনার আমল কেমন ছিল,
সুবহান, মানে এত বড় উচ্চ মর্যাদা আলিমদিন হওয়ার পরও তাদের জীবনের মধ্যে আমরা দেখতে পাই দর্শক তাকওয়া, তাকওয়া একটা কথা আমরা বলে থাকি, এবং বিনয়ী। আসলে মুসলমান মুমিনের যদি বৈশিষ্ট্যকে আমরা দেখি, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদের চোখে পড়ে, একজন তারা তাদের
আখিরাত কামিয়াব করার জন্য বিনয়ী বিষয়টা আমরা আপনি আমরা অনেক অনুষ্ঠান এপিসোড করেছি আউলিয়া কেরামের জীবনী নিয়ে, এভাবে আরও ইনশাল্লাহ করবো প্রত্যেকটা আউলিয়া কেরামের জীবনের মধ্যে আমরা দেখতে পাই এই বিষয়টা মাস্ট বি। আমরা দেখতে পাই যে বিনয়ী তারা নিজেকে ছোট মনে করতো, নিজেকে কোনো কিছুই মনে করতো না, তারা নিজেকে ছোট বিভিন্ন অনেক সময় তারা দুনিয়ার বিভিন্ন সৃষ্টির সাথে তুলনা করতো, নিজেকে অনেক সময় কুকুর মনে করতো, নিজেকে অনেক সময় যে বিভিন্ন পশু পাখির সাথে তুলনা করতো, যে আমি কিছুই না, যে আমার
সময় কিন্তু আবার নম্রতা
যে মানুষের সাথে কত বড় সময় নিজেকে একদম বিনয়ী মনে করতো, আমার কোনো দাম নেই, আমি গুণাগার বান্দা, এই বিষয়টা আমাদের হওয়া চাই। আজকে আমাদের সামান্য অহংকার আসে যাওয়ার কারণে আমাদের মধ্যে যে আমি একটা কিছু, আমি সব থেকে আমি শুধু, এই বিষয়টা আসে যাওয়ার কারণে বর্তমানে আমাদের ফিতনা ফ্যাসাদ, হিংসা, অহংকার, গীবত, চুগলকুরি সব কিছু হচ্ছে। যখন আপনার অন্তর থেকে আমি একটা কিছু, আমি সব, এই বিষয়টা চলে যাবে, তখন আপনার অন্তরের মধ্যে বিনয় চলে আসবে, আপনার অন্তরের মধ্যে মুসলমান ভাইয়ের প্রতি মহব্বত চলে আসবে, আপনার অন্তরের মধ্যে হিংসা দূর হয়ে যাবে, আপনার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ ও তার রসুলের মহব্বত এসে যাবে। এটাই যে আমাদের মন মানসিকতার পরিবর্তন করা উচিত। আজকে আমরা আলোচনা করছি হচ্ছে সুফিয়ান সাওয়ারি রহমতুল্লাহের জীবনী। ইনার জীবনের মূল আমরা যেটা বিষয় পাই সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, বিনয়িতা, আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টি খোঁজা, প্রত্যেকটা ক্ষেত্রে আখিরাতের চিন্তা আনা। জি জি, তো এটা আমাদের হওয়া উচিত। তো দর্শক দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর শাহরুখ ভাই শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে আমাদের কত এক মিনিট দুই মিনিট সময় রয়েছে।
জি, আসলে শেষ পর্যন্ত এটা এই দর্শকদের উদ্দেশ্যে আজকের আলোচনা থেকে সংক্ষিপ্ত এটাই শিক্ষা যে দেখুন দুনিয়ার মধ্যে সত্যিকার আসল কামিয়াব ব্যক্তি সেই যে অধিক পরিমাণ তাকওয়ার অবলম্বনকারী হয়েছে। কেননা যে অধিক পরিমাণ তাকওয়া অবলম্বনকারী হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার বান্দাগণ তাকে স্মরণ করবে, কিন্তু যে অডেল পরিমাণ সম্পদ রেখে গিয়েছে না বা অধিক কোনো কিছু অর্জন করে গিয়েছে না তাকে কিন্তু দুনিয়ার মনে রাখবে না। তাই আমাদের আল্লাহ তাআলার এই আল্লাহর ওলিদের স্মরণে এই অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা তাকওয়া পরহেজগারিতে এগুলোকে বেছে নিই, নিজেকে দুনিয়ার দিকে না ঝুঁকি। হ্যাঁ, দুনিয়া করব, তবে সেটা লিমিটেশনের মধ্যে, হারাম থেকে বেঁচে থেকে হালালের মধ্যে, যেটা শুরুতেই এই ফারুক ভাই বলেছিলেন, এর মধ্যে দিয়ে করলে ইনশাল্লাহ দুনিয়া আখিরাত উভয় কামিয়াব হবে
ইনশাল্লাহ। ফারুক ভাই, শেষ পর্যায়ে দর্শকদের দেশে কোনো মাথায় ফলে
বলার জন্য ইচ্ছে করেছিলেন। হ্যাঁ, উনি একজন বা কারামত, মানে কারামত সম্পন্ন একজন কি ছিলেন, মানে ওলি ছিলেন, এবং নিজেকে এমনভাবে গোপন রেখেছেন, মানুষদের থেকে ওয়াদা নিয়েছেন। সংক্ষিপ্ত ঘটনা যে আব্দুর রহমান ইবনে ইয়াকুব, ইনি বর্ণনা করতেছেন যে ওনার কাছে এক বুজুর্গ এসে এক অন্য একটা বুজুর্গের ঘটনা বর্ণনা করলেন। ওই বুজুর্গ রহমতুল্লাহি আলাইহি আব্দুর রহমান ইবনে ইয়াকুব রহমতুল্লাহি আলাইহিকে বলতে লাগলেন যে আমি এক সময় কোনো এক সময় তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে হারামে পাশে যে জমজম কূফ রয়েছে সেখানে ছিলাম। এমতো অবস্থায় একজন যে একজন বুজুর্গ এসে সেখান থেকে পানি তুললেন আর খেলেন, কিছু অবশিষ্ট পানি ওই বুজুর্গকেও দিলেন। এভাবে মানে একের পর এক তিন দিন, এভাবে তিন রাত এভাবে চলছিল। উনি বলতে লাগলেন যে ওই বুজুর্গ রহমতুল্লাহি আলাই যে অবশিষ্ট পানি যখন আমি খেতাম এমন মিষ্টান্ন পেতাম যে যেটা অন্য পানির সাথে তুলনা হয় না। এটা তো এক তো জমজম কূপের পানি, আরেকটি হচ্ছে কার ফয়েজ, যে সুফিয়ান সাওয়ারি রহমতুল্লাহি আলার ফয়েজ সেখানে রয়েছে। তখন তিনি বললেন যে ইয়া সাইয়েদি, হুজুর আপনার পরিচয়টা কি বললেন? তখন তিনি বললেন যে আমার সাথে ওয়াদা করো যে আমার এই গোপন রহস্য, এই রাজ কি করতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত মানে কি করতে পারবেন, প্রকাশ করতে পারবে না, এটার ওয়াদা দাও, যখন ওয়াদা দিবে তখন বলবো। তখন যখন ওয়াদা দিলেন ওই বুজুর্গ যে ওয়াদা দিচ্ছি এই গোপনীয়তা, এই রহস্য আমি কি করবো না, প্রকাশ করবো না যতদিন বুঝি আপনি জীবিত থাকবেন। যখন ওয়াদা দিলেন তখন তিনি বললেন আমি সুফিয়ান সাওরি। নিজেকে কেমন গোপন রাখতেন,
আমার গুণ
জি,
আমার দান
জি,
আমার নাম না নিলে হবে না।
হ্যাঁ,
আজকে আমাদের অবস্থা
কিন্তু তিনি বললেন ওয়াদা নিলেন যেন আমি মরার আগ পর্যন্ত যেন এটা প্রকাশ না হয়, আমার মৃত্যুর পরে এটা প্রকাশ হোক, সমস্যা নেই। কারণ কারামত হচ্ছে আমরা যে আউলিয়া কেরামের কারামত শুনি, এরা এনাদের জীবদ্দশায় কিন্তু সেগুলো প্রকাশ পায়নি, করেননি, কিন্তু পরবর্তী মৃত্যুর পরে ইন্তিকাল হওয়ার পরে কিন্তু প্রকাশ পেত।
আউলিয়া কেরামের জীবনী আমাদের পড়া উচিত, তাদের জীবন থেকে শিক্ষা অর্জন করা উচিত। কেমন শিক্ষা অর্জন আমাদের করা সৌভাগ্য হচ্ছে যে আসলে তারা তাদের গুণগুলা, তাদের যে নাম প্রকাশ না করার জন্য মানুষ থেকে ওয়াদা নিতেন, আর আজকে আমরা আমার নাম প্রকাশ না করলে মারামারি হানাহানি আমাদের সমাজে দেখতে পাই আমরা, যে সামান্য আমি এত টাকা দান করেছিলাম, আমার নাম কেন নিয়ে দোয়া করা হয়নি, বা আমার এত কিছু কেন করা হয়নি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হয়তো বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী তারা হয়তো বা নাম নিয়ে দোয়া করা হয়, এটা একটা আলাদা বিষয়। কিন্তু আমরা যারা বলি যে কেন আমার নাম নেওয়া হয়নি, সেটার জন্য যারা বলি যে দাবি করে থাকি, একটু চিন্তা করা উচিত কার জন্য করেছিলাম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক, এই পর্যন্ত আজকে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা জীবনী আলোচনা করলে হয়তো আরও অনেক বিষয় উঠে আসবে। তো দেখার বিষয় এটা যে যা কিছু আলোচনা হয়েছে তাতে কতটুকু আমল করার জন্য নিয়ত করছি। আল্লাহ পাক আমাদেরকে আজকে যা কিছু শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত তারপর আমল করার তৌফিক দান করুক, পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক, বন্ধুবান্ধবের কাছে এই বিষয়গুলো, এবং মাদানী চ্যানেল বাংলার অবশ্যই অন্য কেউ দাওয়াত দেওয়ার অনুরোধ রইল ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা রা